শ্রোতা বন্ধুরা, আলাপন অনুষ্ঠানে আলোচনায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছি। আজকের আলাপনের, যেমন তাওহিদুল একটু আগেই বলল, জলবায়ু সম্পর্কিত। মানুষের জীবনের উপরে জলবায়ু পরিবর্তনের কী প্রভাব পড়ছে? অর্থনীতি, রাজনীতি, সব কিছুর উপরে, খাদ্য ঘাটতি, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি, সব কিছু মিলিয়ে জলবায়ুর প্রতিক্রিয়া, প্রভাব কী? এবং আজকের এই আলাপনের আলোচনায় আমাদের সঙ্গে বিশেষ অতিথি রয়েছেন ঢাকা থেকে ডক্টর আয়নুন নিশাত, প্রফেসর এমেরিটাস ব্র্যাক বিশ্ববিদ্যালয় ঢাকার। ডক্টর আয়নুন নিশাত, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
ধন্যবাদ অনেক অনেক আপনাকেও যে আপনি সময় করে আমাদের সাথে যোগ দিচ্ছেন। কলকাতা থেকে আছেন শ্রী সুভাষ দত্ত, পরিবেশবাদী তিনি এবং পরিবেশ আন্দোলনে বিভিন্ন কার্যক্রমে তার বিশেষ ভূমিকা আমরা লক্ষ্য করেছি। তো তাকে টেলিফোনে চেষ্টা করছেন, অপর প্রান্তে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি সেলিম হোসেন। তো সেলিম তার টেলিফোনে, সুভাষ দত্ত টেলিফোনে যোগাযোগের চেষ্টা করছেন। তো আমরা শুরু করি, ডক্টর আনন্দের সাথে প্রথমে কথা দিয়ে শুরু করি যে এই যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, সবচাইতে ক্ষতিগ্রস্ত দেশ বিভিন্ন জরিপে, বিভিন্ন সমীক্ষায় দেখা যাচ্ছে বাংলাদেশ। তো ডক্টর আনন্দের সাথে আপনি বলবেন কি যে বাংলাদেশের উপরে এর যে বিরূপ প্রতিক্রিয়া পড়তে শুরু করেছে বলা যায়, তো অদূর ভবিষ্যতে পরিস্থিতি কি দাঁড়াবে?
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। বিষয়টা হচ্ছে জলবায়ু পরিবর্তনের মূল কারণটা হচ্ছে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, আর এই উষ্ণতা বৃদ্ধির কারণ হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, হেক্সাফ্লোরোকার্বন ইত্যাদি গ্যাস আরো জমে যাওয়া। এটা শিল্পায়নের সাথে সাথে ধরা যাক 1860 তারপরে থেকে হচ্ছে, কিন্তু এর বিরূপ প্রতিক্রিয়া আমরা অনুভব করছি গত 10-15 বছর ধরে। এবং বৈশ্বিক উষ্ণতা আস্তে আস্তে বাড়লেও আগামী 20-25 বছরে তার তীব্রতা আরো বেশি অনুভূত হবে। এতে সবচেয়ে বড় যে বিরূপ দিকটা সেটা হচ্ছে আবহাওয়ার যে আগে নিয়মতান্ত্রিকতা ছিল, যে একটা নিয়ম মেনে আবহাওয়াটা চলতো, জলবায়ু চলতো, যেমন ধরুন পহেলা বৈশাখ কালবৈশাখী হবে, না হলে দোসরা বৈশাখ, না হলে তেসরা বৈশাখ, বৈশাখের প্রথম 7 দিনের মধ্যে কালবৈশাখী হতো। এবছর সেই সেই কালবৈশাখী হয়েছে কিন্তু চৈত্র মাসে, আর ফাল্গুন মাসের শেষে, অর্থাৎ ফেব্রুয়ারির শেষে মার্চ মাস জুড়ে চলেছে এটা। এপ্রিল মাসে প্রচন্ড বৃষ্টি হয়েছে, মার্চে বৃষ্টি হয়েছে, এবং এপ্রিলের প্রথম দিকে একদিনে সারা বছরে যা বৃষ্টি হয় তার অর্ধেক বৃষ্টি হয়ে গেছে। তো এর ফলশ্রুতিতে যেমন আমরা এখন পুরো উত্তর পূর্ব বাংলাদেশ ভুগছে হাওড় অঞ্চলে, যেখানে স্বাভাবিকভাবে বন্যার চাপ আসে মে মাসের প্রথম সপ্তাহে, সেটা চলে এসেছিল এপ্রিল মাসের প্রথম সপ্তাহে, ফলে ধান কাটার সুযোগ পায়নি কৃষকরা পুরো এলাকা জুড়ে। সরকারি হিসাবে 10 লক্ষ, বেসরকারি হিসাবে 20 লক্ষ টন খাদ্য ঘাটতি দেখা দিচ্ছে। অর্থনৈতিক প্রভাব হচ্ছে বাংলাদেশ গত 5 বছর খাদ্য আমদানি করেনি, খাদ্য স্বয়ংসম্পূর্ণ ছিল, ইতিমধ্যে 5 লক্ষ টন খাবার আমদানির জন্য সরকার প্রস্তুতি নিয়েছে, প্রয়োজন হলে আরো নেবে। তো এই এটা তো একটা অর্থনৈতিক চাপ, কৃষির উপরে চাপের কথা বললাম। আরেকটা চাপের উদাহরণ দেই, গত বছর অগস্ট মাসে যশোর জেলার কেশবপুর মনিরামপুর অভয়নগর এলাকাতে হঠাৎ করে 3 দিনে প্রায় 450 থেকে 500 মিলিমিটার বৃষ্টি হলো। এই 3টি থানার 60-70% এলাকা পানির তলায় চলে গেল। শুধু রাস্তাটা, যে রাস্তাটা খুলনা থেকে যশোর এসছে কেশবপুরের ভিতর দিয়ে, সেইটা একটু পানির উপরে ছিল, কিন্তু ধান ক্ষেত থেকে শুরু করে, কারণ অগস্ট মাস হচ্ছে যখন আমন ধানের একদম পিক সময়, মাছের ঘের সবকিছু ভেসে গেছে, বাড়িঘর সমস্ত ভেসে গেছে, এমন একজন পরিবার, একটি পরিবার নেই যে ক্ষতিগ্রস্ত হয়নি। আজকে প্রচন্ড গরম পড়ছে, এই গরম ধরুন 38-39-40 ডিগ্রিতে চলে গেছে। এরকম গরম আগে যে পড়েনি তা না, পড়েছে, কিন্তু তার সাথে আর্দ্রতা বাড়ার কারণে প্রচন্ড তাপদাহ সৃষ্টি হচ্ছে। বাংলাদেশে নতুন করে একটা জ্বর চলে এসছে, তার নাম হচ্ছে চিকনগুড়িয়া, অর্থাৎ ভেক্টর বর্ন, অর্থাৎ মশা কিংবা কোনো বাহক, কোনো কিছু বাহিত রোগের রোগবালাই বেড়ে যাবে। ম্যালেরিয়া আফ্রিকাতে তীব্র আকার ধারণ করেছে, আমাদের এখানে আসতে পারে, ডেঙ্গু 15 বছর আগে ছিল না, এসছে। আর তাপমাত্রা বাড়ার সাথে সাথে সবচেয়ে বড় প্রভাব পড়বে খাদ্যদ্রব্য উৎপাদনে। এখন
সেই জন্যই তো খাদ্য ঘাটতি দেখা দেবে, খাদ্য ঘাটতির কথা বলা হচ্ছে যে সেটাই দক্ষিণ এশিয়ার দেশগুলোর উপরে একটা বিরাট প্রভাব ফেলবে, কারণ দক্ষিণ এশিয়ার দেশগুলো কিন্তু কৃষি নির্ভর এবং সেখানে শস্য ঘাটতি যাতে না হয়, কারণ অত্যন্ত জনবহুল দেশগুলো ভারত, বাংলাদেশ, পাকিস্তান সব দেশগুলোই।
এর থেকে আপনারা বাঁচবেন না, মার্কিন যুক্তরাষ্ট্রে যারা আছেন।
না, তা তো অবশ্যই নয়, দূরে মানে এখন তো বৈশ্বিক একটা মানে প্রতিক্রিয়া দেখা দেবে। ডক্টর আনানি সাহেব, আমি মাঝখানে এক মিনিট আমি বলিনি, একটুখানি আমি আপনাকে থামাচ্ছি আর কি। পরিবেশ সাংবাদিক ফোরামের কামরুল ইসলাম চৌধুরী লাইনে আছেন, তো আমি ওনার সাথে একটু কথা বলে নিই। কামরুল ইসলাম চৌধুরী, আপনি লাইনে আছেন? আপনাকে স্বাগত জানাচ্ছি, আর আপনার সময় করে যোগ দিচ্ছেন, কারণ আমরা আলোচনা করছি জলবায়ু পরিবর্তন এবং তার যে বিরূপ প্রতিক্রিয়া প্রভাব দেখা দিচ্ছে বিশ্বব্যাপী সব জায়গায়। দক্ষিণ এশিয়া নিয়েই মূলত আমরা আলোকপাত করছি, কিন্তু কোনো দেশই এর থেকে বাঁচতে পারছে না, কারণ এখানে যুক্তরাষ্ট্র তো দেখা যাচ্ছে যে বারবার যে ঘূর্ণিঝড়, যে ঝড় বৃষ্টি, এই প্রাকৃতিক দুর্যোগগুলো আগে তেমন পরিলক্ষিত হতো না, এখন সেটাও বেড়ে চলেছে। আর যেমন আমরা ফ্লোরিডার দিকে দেখলে দেখতে পারি, ফ্লোরিডা রাজ্যে বিশেষ করে, যে অনেক প্রাকৃতিক দুর্যোগ বারবারই সেখানে আঘাত আনছে। তো যাই হোক, কামরুল ইসলাম চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। ডক্টর আয়নুল নিশাত, আপনি কি বলছিলেন সেটা শেষ করবেন?
জি, আমি বলছিলাম যে পৃথিবীর সব দেশই ভুগবে, তার মধ্যে দরিদ্র দেশগুলোর মোকাবেলা করার ক্ষমতাটা স্বাভাবিকভাবে কম থাকবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে নিচু দেশ, যেগুলো যেখানে অববাহিকা আছে, যেখানে সমুদ্রপৃষ্ঠ থেকে যে দেশগুলো বেশি নিচুতে নয়, তাদের জন্য আরেক ধরনের বিশেষ হুমকি আছে, অর্থাৎ তারা সমুদ্রের পানি উচ্চতা বাড়ার কারণে তলিয়ে যাবে। বাংলাদেশের উপকূল জুড়ে, বাংলাদেশে আমরা উপকূলীয় বাঁধ প্রকল্প করেছি 60-এর দশকে, 70-এর দশকে, 80-এর দশকে, যে কারণে হয়তো কিছুটা নিরাপদে আছি, কিন্তু এখন থেকে 50-60 বছর পরে বাংলাদেশে যদি আমি একটা মানচিত্রের উপরে লাইন টানি, যশোর কুষ্টিয়ার মাঝামাঝি দিয়ে গোপালগঞ্জ টাচ করে চাঁদপুর হয়ে ফেনী হয়ে সমুদ্রে যাওয়া, এই অংশটা সমুদ্রের অংশ হয়ে যাবে। পানির উচ্চতা বাড়বে 3 ফুট, 3.5 ফুট, 4 ফুট
সমুদ্রের উচ্চতা বাড়বে। দারুণ ভয়াবহ চিত্র তুলে ধরছেন, মানে এখান থেকে যদিও 50 বছর পরে আমি থাকবো না, অনেকেই থাকবেন না, কিন্তু আমার তো এখনই মানে দারুণ একটা আশঙ্কা দেখা দিচ্ছে যে জনবহুল দেশ বাংলাদেশ, বাংলাদেশের মানুষ যাবে কোথায়?
লবণাক্ত হয়ে যাবে, লবণাক্ত হয়ে যাবে, খাদ্যদ্রব্য উৎপাদন কমবে। এই অংশে ঘূর্ণিঝড় উপকূলে আইলা, সিডর, মহাসেন, নাইলার মতো রুয়ানোর মতো ঘূর্ণিঝড়ের প্রকোপ বাড়বে।
হ্যাঁ, ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকজন টেলিফোন নাম্বার পাঠাচ্ছেন, তো আমি আমার সহকর্মী তাওহিদুল ইসলাম এবং সেলিম হোসেনকে বলবো যে টেলিফোনে যদি তারা আমাদের শ্রোতাদের সাথে যোগাযোগ করেন, তাহলে তাদের প্রশ্ন বক্তব্য কী সেটা আমরা নিয়ে নিতে পারি। আর কামরুল ইসলাম চৌধুরী, আপনি লাইনে আছেন, আপনি কি বলবেন যে এই ক্ষেত্রে এই জলবায়ু পরিবর্তন সম্পর্কে জনগণ এবং সরকার কর্মকর্তাদের কর্তৃপক্ষকে সচেতন করে তোলার ক্ষেত্রে সংবাদ মাধ্যম কি ভূমিকা রাখতে পারে?
বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশেষ করে জনসচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়েছি, মানে রাষ্ট্রগুলো, সাধারণ মানুষ, আমজনতা, তারাও কিন্তু অনেকটা আগে যতটা তারা জানতো তার সাথে অন্তত বেশ কিছুটা বেশি তারা এখন জানে, এবং বিশ্বের অনেক দেশের রাষ্ট্রনায়করা পর্যন্ত এক্ষেত্রে এক অগ্রণী ভূমিকা পালন করেছে, এবং সেই কারণে প্যারিস জলবায়ু চুক্তি সুসম্পন্ন হয়েছিল 2015 সালে। তার আগে ডক্টর আইনুল নিশাত যেমনটা বললেন, এবং ডক্টর আইনুল নিশাত সহ আমরা কিন্তু মিলে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন কৌশল এবং কর্ম পরিকল্পনা 2008-09 সালে আমরা তৈরি করেছি, এবং সেটি কিন্তু সাধারণ মানুষের অংশগ্রহণ, সাধারণ মানুষের অভিমত, এগুলো নিয়েই করা হয়েছে। শুধু বাংলাদেশ না, বাংলাদেশ সহ অন্যান্য অনেকগুলো স্বল্পোন্নত দেশ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নিজস্ব কৌশল তৈরি করবার চেষ্টা করেছে, এমনকি অনেকগুলো উন্নত দেশও তাদের অভিযোজন পরিকল্পনা, তাদের অ্যাডাপ্টেশন প্ল্যান তৈরি করেছে, বা ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি তারা করেছে, কেউ হয়তো অ্যাকশন প্ল্যান তৈরি করেছে। কিন্তু মোটা দাগে যদি বলতে চাই, তাহলে জলবায়ু পরিবর্তনের অভিযোজন বলুন বা প্রশমন বলুন, এই ক্ষেত্রে আরো অনেক বেশি জনসচেতনতা সৃষ্টির প্রয়োজন আছে। কারণ হচ্ছে এই যে যেমন আগে যে চিত্রটা তুলে ধরলেন সেটা কিন্তু বেশ ভয়াবহ, এবং শুধু মার্কিন যুক্তরাষ্ট্র না বা আমাদের মতো বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশগুলো না, অনেক দ্বীপ রাষ্ট্র আছে যাদের উপরে ইতিমধ্যেই জলবায়ু পরিবর্তনের অভিঘাতগুলো কার্যকর হচ্ছে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে নোনা পানি, সাগরের নোনা পানি ধেয়ে আসছে, তারপরে আমাদের উত্তরাঞ্চলে খরাটা মনোময়তাটা বেড়ে যাচ্ছে, আবার এই যে অসময়ে বন্যা হচ্ছে, অসময়ে খরা হচ্ছে, মানে এই যে ঋতু বৈচিত্র্য সেটাও কিন্তু পাল্টে যাচ্ছে। এই যে আমাদের ফসল, মানে আমরা যারা দক্ষিণ এশিয়ার দেশ, আমরা তো কৃষি প্রধান, কৃষি নির্ভর, এবং এই কৃষি উপরে অভিঘাতটা, পানির উপরে অভিঘাতটা অনেক বেশি আছে। পানির যখন প্রয়োজন তখন পানিটা আমরা পাচ্ছি না, শুষ্ক মৌসুমে পানিটা কমে আসছে, আবার যখন পানি তখন অডেল পানি, এবং দেখা গেল যে তিন দিনে, যেমন আইন অনুষদ বলছিলেন, তিন দিনে সারা বছরের বৃষ্টিটা তিন দিনে হয়ে গেল কখনো কখনো। এই যে পরিবর্তন, হ্যাঁ, এই পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোটা খুবই কঠিন, এবং তার জন্য কিন্তু অনেক বিনিয়োগের প্রয়োজন, অনেক অর্থায়নের প্রয়োজন, এবং কারিগরি দক্ষতার প্রয়োজন, প্রযুক্তিগত যে অ্যাডাপ্টেশন, হ্যাঁ, আমরা সেটার প্রয়োজন। সেগুলো মানুষকে, আমজনতাকে, সাধারণ মানুষকে এবং যারা বিনিয়োগকারী তাদেরকে জানানো, বোঝানো, এটা একটা সার্বিক ব্যবস্থা আমাদের জাতীয় পরিকল্পনার মধ্যে, আমাদের বলা যায় বাজেটের মধ্যে, এগুলোকে যদি মূলধারায় নিয়ে না আসা যায় তাহলে কিন্তু এটা মোকাবেলা করাটা কঠিন। তারপরে হচ্ছে জাতীয় পর্যায়ে, স্থানীয় পর্যায়ে,
কামরুল ইসলাম চৌধুরী, হ্যালো,
এটা
হ্যালো কামরুল ইসলাম চৌধুরী, এক মিনিট, আমি প্রফেসর দেবাশিস লোহার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের, তাকে টেলিফোন করে আমরা যোগাযোগ করার চেষ্টা করছিলাম, তো উনি যোগ দিচ্ছেন। প্রফেসর দেবাশিস লোহার, আপনি লাইনে আছেন?
হ্যাঁ, লাইনে আছি।
আচ্ছা, আপনাকে এই শেষ মুহূর্তে যোগাযোগ করে আমরা পেলাম, অনেক অনেক ধন্যবাদ যে আপনি সময় করে আমাদের সাথে যোগ দিতে সম্মত হয়েছেন। আমরা আলোচনা করছি জলবায়ু পরিবর্তন এবং দক্ষিণ এশিয়ার, বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর উপরে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই দেশগুলোর উপরে তার বিরূপ প্রতিক্রিয়া, এবং অর্থনৈতিক জনজীবনে সব স্তরে এই জলবায়ু পরিবর্তনের যে প্রভাব প্রতিক্রিয়া দেখা দিচ্ছে সেটা সম্পর্কে কী করা যায় এবং সরকার এবং জনগণ কী করতে পারেন, কীভাবে সচেতনতা গড়ে তোলা যায়। তো আমি আপনার কাছেই আসছি, আমাদের ফেসবুকে শ্রোতারা টেলিফোন নাম্বার লিখে পাঠাচ্ছেন তাদের সাথে যোগাযোগ করার জন্যে। তো আমি প্রথমেই আপনাকে জিজ্ঞেস করছি যে ভারতে কৃষি নির্ভর একটি দেশ, বলা হয় যে 60-70% সেখানে মানুষ এই জনবহুল দেশটিতে কৃষিকাজে নিয়োজিত কোনো না কোনোভাবে, তো আপনি কী কী বলবেন যে জলবায়ু পরিবর্তনে ক্ষতি কতটুকু হচ্ছে, সেখান থেকে সরে আসার জন্য সরকার জনগণ কতটুকু যত্নবান?
প্রথম কথা হচ্ছে যে হ্যাঁ, ক্ষতি তো নিশ্চয়ই হচ্ছে, পরিবর্তনও হচ্ছে, আর আমাদের যে মৌসুমি বায়ু নির্ভর যে কৃষি ব্যবস্থা, এই মৌসুমি বায়ু নির্ভর মেনেজ, এর ফলে যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের উপরে নির্ভরশীলতাটা কিছুটা কমাতে হবে। কারণ আমরা যেটা দেখছি, সারা ভারতবর্ষের মিলিত যে বৃষ্টিপাত সেটা অল ইন্ডিয়া রেইনফল আমরা বলি, সেটা কিন্তু খুব পরিবর্তন হয়নি, কিন্তু যে পরিবর্তনটা এসছে সেটা হচ্ছে এর বন্টন, এর বিভিন্ন জায়গায় যে বন্টনটা, সেই বন্টনটা আর মধ্যে একটা পরিবর্তন এসছে, কোথাও বেশি হচ্ছে, কোথাও কম হচ্ছে, আর এক্ষুনি আমাদের পক্ষে পুরোটা বুঝে ওঠা সম্ভব হচ্ছে না, যার ফলে আমাদেরকে একটা অল্টারনেটিভ কৃষি ব্যবস্থার কথা ভাবা উচিত বলে আমার মনে হয়। কিছুটা মৌসুমি বায়ুর বৃষ্টিপাতের উপর নির্ভরশীলতা কিছুটা কমিয়ে যদি আমরা অন্য ধরনের কৃষি ব্যবস্থার দিকে আমরা যদি একটা পরিকল্পনা নিই, সেটা আমার ধারণা অনেক বেশি এফেক্টিভ হবে।
প্রফেসর দেবাশিস লোহার, আপনাকে ধন্যবাদ, আপনি একটুখানি লাইনে থাকুন, আমি একটি সংক্ষিপ্ত বিরতি নিয়ে তারপরে ফিরে আসছি। আমাদের একজন শ্রোতাও টেলিফোন লাইনে আছেন।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
শ্রোতা বন্ধু একজন আছেন লাইনে, হ্যালো।
হ্যালো,
হ্যাঁ কে বলছেন?
আমি মোহাম্মদ আমিনুল ইসলাম বলছি, ঢাকা থেকে।
হ্যাঁ বলুন। আপনি জানেন তো আমরা জলবায়ু নিয়ে আলোচনা করছি, জলবায়ুর বিরূপ প্রতিক্রিয়া দক্ষিণ এশিয়ার দেশগুলোর উপরে। আমাদের আজকের লাইনের যে বিশিষ্ট অতিথিরা রয়েছেন, ডক্টর আইনুন নিশাত রয়েছেন ঢাকা থেকে, আছেন প্রফেসর দেবাশিস লোহার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পশ্চিমবঙ্গ থেকে, এবং আরও আছেন পরিবেশ সাংবাদিক ফোরামের কামরুল ইসলাম চৌধুরী। তো আপনি বলুন আমিনুল ইসলাম, আপনি কি আপনার প্রশ্ন বলুন।
আচ্ছা আপা, আমি আলোচক ভাইদের কাছে আমার একটু জানার ছিল যে বাংলাদেশে যে জলবায়ু পরিবর্তনের কারণে যে নিম্নাঞ্চল যে পানির নিচে তলিয়ে যাবে, এই যে একটা শব্দ আমরা শুনি, কথা শুনি, আসলে এর বাস্তবতা কতটুকু আসলে?
হ্যাঁ, একটু আগে তো ডক্টর আনুনিশাত সেটাই বললেন যে বাংলাদেশের 50 বছরের মধ্যে অনেকাংশ বাংলাদেশের এই জনবহুল দেশটি অনেকাংশ পানির নিচে তলিয়ে যাবে।
পয়েন্টটা একটু একটু ব্যাখ্যা করি।
হ্যাঁ বলুন।
আমি যে লাইনটা টেনেছিলাম, সমুদ্রের তটরেখাটা উপকূলে লাইনটা এই বরাবর চলে আসবে, অর্থাৎ ধরুন 3 ফুট উঁচু হয়ে যাবে জোয়ারের পরিমাণ এখন থেকে ধরুন 50-60-70 বছর পরে। কিন্তু আমরা ডুবব না, এই কারণে যে আমাদের পুরো উপকূল জুড়ে আমাদের প্রায় 15 ফুট উঁচু বাঁধ আছে, এম্বাংমেন্ট আছে, যেটাকে আমরা এখন 18-20 ফুট উঁচু করার কাজ ইতিমধ্যে শুরু করেছি। ওই অংশে আরেকটা ভয়ের কারণ হচ্ছে জলোচ্ছ্বাস, আইলা কিংবা সিডর যেটা নাম বলেছিলাম, সেগুলো 15-18 ফুট উঁচু জলোচ্ছ্বাস নিয়ে আসছে। আমরা লবণাক্ততা বৃদ্ধি এবং সমুদ্রের পানির উচ্চতার বিষয়ে অত্যন্ত চিন্তিত, কিন্তু এই মুহূর্তে বেশি চিন্তিত হচ্ছে ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস নিয়ে। অর্থাৎ হচ্ছে যে এই পুরো আমাদের দেশের ধরুন অ্যাবাউট 17 ভাগ 6 ভাগের 1 ভাগ এলাকা একেবারে লবণাক্ত হয়ে যাবে, এবং তার থেকে উত্তরে যারা আছে সেখানে লবণাক্ততার প্রভাব পড়বে, এমনকি ঢাকা শহরের বুড়িগঙ্গা লবণাক্ত হয়ে যাবে, সেটা হয়তো 100 বছর পরে। তো এই জন্যে আমাদের প্রথম প্রতিরোধক ব্যবস্থা যেটা হচ্ছে উপকূলীয় বাঁধ নির্মাণ, দ্বিতীয়ত আমাদের কৃষি বিজ্ঞানীরা ইতিমধ্যে কাজে নেমেছেন লবণাক্ততা সহ্য করতে পারে এরকম ফসল তারা বের করছেন।
তাছাড়াও তো আছে হিমালয়ের বরফ গলতে শুরু করেছে, সেটাও একটা বিরূপী প্রতিক্রিয়া তাপমাত্রা বৃদ্ধির ফলে সৃষ্ট, তাই না?
আমি আরেকটা আরেকটু ব্যাখ্যা করি। ভারত থেকে যে বন্ধু বললেন যে পুরো ভারতে গড় বৃষ্টিপাত তো সমান, ভারত একটা বড় দেশ, সেখানে ভ্যারিয়েশন আছে, মরুভূমি আছে, আবার চেরাপুঞ্জির মতো এলাকাও আছে। আমাদের এই ছোট্ট দেশে আমরা যেটা লক্ষ্য করছি, গত 8-10 বছরে আষাঢ় শ্রাবণ মাসে বৃষ্টির পরিমাণ কমে গেছে। বৃষ্টি আষাঢ়ের আগে বৈশাখ কিংবা চৈত্রতে একটু বেশি হচ্ছে, অন্যদিকে ভাদ্রতে চলে গেছে। অর্থাৎ বৃষ্টির যে স্বাভাবিক গতিবিধি ছিল, সময়কাল ছিল, সেটা পরিবর্তিত হয়েছে। উনি যে কথা বলেছেন সেটা সঠিক যে মৌসুমী বায়ু নির্ভর যে কৃষি ব্যবস্থা ছিল সেটাকে আমাদের বদলাতে হবে। এখন ইতিমধ্যে আমাদের দেশে আমরা যেমন বোরো ধানটা চাষ করি পুরোপুরি সেচ নির্ভর, এখন কিন্তু আমাদের আউশ আমন বোরো, আমন আর বোরো হচ্ছে প্রধান ফসল, এই দুটো ফসলই কিন্তু সেচ নির্ভর এবং বন্যা ব্যবস্থাপনা নির্ভর হয়ে গেছে। কাজে কৃষির উপরে বিরূপ প্রতিক্রিয়াটাকে ঠেকানোর জন্যে দেশ মোটামুটি প্রস্তুত, কিন্তু হিট তাপটা বাড়লে তখন যে ধরনের ফসল তৈরি করতে হবে এইটার উদ্ভাবন এখনো হয়নি। কাজে আমরা চেষ্টা করছি, বুঝছি সরকারি নীতি আছে, কিন্তু ভবিষ্যতের দিনগুলো অত্যন্ত আশঙ্কাযুক্ত।
হ্যাঁ প্রফেসর আনুনিশাত, আপনি যেমন বললেন যে কোনো দেশই বাদ যাবে না এই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের ক্ষেত্রে, সেখান থেকে কেউই মানে বেঁচে থাকতে পারবে না। যেমন আমরা দেখেছি যে প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আল গোর, প্রেসিডেন্ট ক্লিন্টনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন সেই সময়, তিনি কিন্তু এই জলবায়ু পরিবর্তনের আন্দোলনের মুখ্য একটা অগ্রণী ভূমিকা নিয়েই নোবেল পুরস্কার পেয়েছেন, এবং তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তার প্রামাণ্যচিত্র নতুন তৈরি করে নিয়ে যাচ্ছেন। সম্প্রতি তিনি কান ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিলেন, এবং সেখানে তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের মধ্যেও কিন্তু বড় বড় রাজ্যগুলো অনেক পদক্ষেপ নিচ্ছে এই ক্ষেত্রে কিছু পরিবর্তন আনার জন্যে। আল গোর যেমন বলেছিলেন তার কিছুটা আমি শোনাই।
We have seen large states like California and New York and many others now making faster progress than the commitments made by former President Obama during the Paris Agreement. We've seen businesses now make commitments to adopt 100% renewable energy, and more are doing so every day.
হ্যাঁ, আলগোর যেমন বলছিলেন যে আমরা দেখেছি বড় বড় রাজ্যগুলো যেমন ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক এবং আরও অনেক রাজ্য, সেখানে দ্রুত অগ্রগতি হচ্ছে এই জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়ার। প্যারিস চুক্তির সময় প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেক্ষেত্রেও অগ্রগতি হচ্ছে, এসব রাজ্যের অগ্রগতি অনেক বেশি। আর ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে আলগোর যেমন উল্লেখ করেন,
প্যারিস আলোচনা চুক্তি যখন হয়, কামরুল ইসলাম চৌধুরী এবং আমি দুজনেই ফিজিক্যালি উপস্থিত ছিলাম এবং বাংলাদেশের পক্ষে অংশগ্রহণ করেছি।
ও, তাহলে তো আপনারা তো অনেক কিছুই জানেন। আলগোর যেমন বললেন, হ্যাঁ বলুন,
এবং আমি এখনো মারাকেশেও ছিলাম
আজ
আলোচনার সাথে, বাংলাদেশের প্রতিনিধি দলের আমি অন্তর্ভুক্ত। আমি আশা করব, আপনি যেহেতু আমাকে সুযোগ করে দিলেন, আলগোর সাহেবের কথা কিংবা নাসার বিজ্ঞানীদের কথা আপনাদের সম্মানিত প্রেসিডেন্ট মহোদয় একটু ভালো মন দিয়ে শুনবেন এবং এ ব্যাপারে নেগেটিভ মনোভাব পোষণ করবেন না। সমস্যাটা সমগ্র পৃথিবীর, এবং আপনাকে একটু সাহস করে বলছি, ইউরোপিয়ান ইউনিয়ন ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইতিবাচক ভূমিকা না নেয় কিছু আসে যায় না, সমগ্র বিশ্ব এগিয়ে যাবে, মার্কিন যুক্তরাষ্ট্র যেন আমাদের পিছনের দিকে টেনে না রাখে।
হ্যাঁ, কারণ এটা তো একটা জিনিস যে ট্রাম্প যিনি বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্প যা বলছেন, এবং টিলারসনও গতকাল বললেন যে প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো যুক্তরাষ্ট্রে ফিরে এসে এ বিষয়ে তার সিদ্ধান্তটা জানাবেন। আর সিসিতে G7 সম্মেলন যে চলছে সেখানেও নানান মন্তব্য শোনা যাচ্ছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প যে কী ভূমিকা নেবেন, কী মানে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে কী সিদ্ধান্ত নেবেন, সেটা সঠিক জানা যাবে তিনি যুক্তরাষ্ট্রে ফিরে আসার পর। কিন্তু আপনি যেমন উল্লেখ করলেন যে অবশ্যই এই বিশাল সম্মেলনগুলোতে আপনারা ছিলেন, আপনারা আরও জানেন যে সবার মতামত কী, জনসাধারণের মতামত, আমরা যারা আছি সাধারণ মানুষ প্রত্যেকেই যারা ক্ষতিগ্রস্ত হবে, কর্মকর্তা অধিকর্তা কর্তৃপক্ষ পর্যায়ে কী সিদ্ধান্ত হয় সেটা বড় কথা নয়, সাধারণ মানুষের কি জীবনধারার উপরে তার কি প্রভাব পড়বে। যেমন বাংলাদেশের ক্ষেত্রেই বলা হচ্ছে যে এই যে জলবায়ুর পরিবর্তনের ফলে ক্লাইমেট রেফিউজি সৃষ্টি হবে, তার মধ্যে কিন্তু বাংলাদেশ ভারতের মানুষজনও সামিল হবেন, তো এই যে জলবায়ুর কারণে উদ্বাস্তুতে পরিণত হবে হাজার হাজার মানুষ, সেই পরিমাণ বেড়ে যাবে, এবং সেটা শুধু দক্ষিণ এশিয়া না, আমরা আজকে দেখছি শ্রীলঙ্কায়, হ্যাঁ শ্রীলঙ্কায় প্রবল বন্যা হচ্ছে,
অঞ্চলগুলো হতদরিদ্র সেই অঞ্চলগুলোতে এটা বাড়বে বেশি, এবং মাইগ্রেশনটা মানে গ্লোবাল মাইগ্রেশনটা টোটাল নাম্বারটা অনেক বাড়বে,
অনেক
মানে হয়ে যাবে। তবে আমি যে কথাটা বলতে চাই এই সঙ্গে প্রসঙ্গে, আলগোর কিন্তু ভাইস প্রেসিডেন্ট হিসেবে 1997 সালে যখন কিয়োটো চুক্তি হয়, সেই সময় কিয়োটো নেগোসিয়েশনে কিন্তু তিনি যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন, এবং কিয়োটো চুক্তিটা জলবায়ু চুক্তিটা যখন হয় তখন মার্কিন যুক্তরাষ্ট্র সই করেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে আলগোর সই করেছিলেন, এবং আমরা সেই সময় নেগোসিয়েশন যখন করি তখন কিন্তু আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে সঙ্গে নেওয়ার জন্য বেশ কিছু কনসেশন দিয়েছিলাম। পরবর্তীকালে যেহেতু আলগোর পরবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট হতে পারেন না, তখন পুরো মার্কিন যুক্তরাষ্ট্র সেই চুক্তি থেকে সরে দাঁড়ায়।
হ্যাঁ, নীতি পরিবর্তন হয়ে গেল।
আমরা প্রত্যাশা করব যে এবার যেন মার্কিন যুক্তরাষ্ট্র অন্তত প্যারিস চুক্তি থেকে সরে না আসে। প্যারিস চুক্তি থেকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র সরে আসে তাহলে অন্তত চুক্তিটা বাস্তবায়নটা, পূর্ণাঙ্গ বাস্তবায়নটা আসলে হবে, হ্যাঁ সেই কারণে আমাদের আশা, কারণ এটা শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্যা না, এটা বিশ্বব্যাপী একটা সমস্যা, বিশ্বের সমস্যা,
এবং
সেই সমস্যা মার্কিন যুক্তরাষ্ট্র সমাধানের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রকে অগ্রণী ভূমিকা পালন করা উচিত।
আরেকজন টেলিফোনে আছেন, হ্যালো।
হ্যালো,
হ্যালো,
নমস্কার।
নমস্কার,
আমি কলকাতা থেকে সুলগ্না ঘোষ রায় বলছিলাম।
হ্যাঁ বলুন।
আজকের অতিথির কাছে আমার প্রশ্ন হলো যে এই যে জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের পরিবেশে তার কি খারাপ প্রভাব ভবিষ্যতে হতে পারে?
আবার বলুন তো সুলগ্না। হ্যালো, লাইন কেটে গেল।
পরিবেশের ক্ষেত্রে কি খারাপ প্রভাব পড়বে?
হ্যাঁ, তো দেবাশিস লোহার আপনি একটু বলবেন।
এটা যখন কোন একটা সেক্টরে প্রভাবটা খারাপ হবে এরকমটা কিন্তু নয়,
না
সমস্ত স্টেক হোল্ডাররাই এফেক্টেড হবেন, শুধু কৃষি না, সমস্ত স্টেক হোল্ডাররাই বিভিন্ন রকম ভাবে এফেক্টেড হবে,
ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ক্ষতি হবে,
সমস্ত জায়গাটাই এফেক্টেড হবে। যেমন ধরুন একটা মানে, তবে একটা কথা আমি বারবার আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ফোরামে আমি যেটা একটা বলার চেষ্টা করেছি, আমরা কিন্তু এখনো পুরো বিষয়টা কিন্তু ঠিক বুঝে উঠতে পারিনি। আর একটা একটা চেঞ্জ হচ্ছে, মানে পরিবর্তন হচ্ছে সেটা আমরা মেনে নিয়েছি, কিন্তু কি ধরনের পরিবর্তন হচ্ছে সেইটা বলার মতন জায়গায় আমরা নেই। যেমন ধরুন এই বছর সাম্প্রতিক যে যে সামারটা, যে গ্রীষ্মটা আমরা কলকাতায় বসে আমরা যেটা ফেস করছি, একটা অদ্ভুত জিনিস আমরা দেখছি যে কালবৈশাখীটা কলকাতায় হচ্ছে না। কলকাতা এবং তার সংলগ্ন যে অঞ্চল, একটা 50 কিলোমিটার যদি আমরা একটা ব্যাসার্ধের যদি আমরা বৃত্ত নিই কলকাতাকে কেন্দ্রে রেখে, তাহলে এই জায়গার মধ্যে কালবৈশাখী কোনো প্রভাবই নেই। অথচ বাইরের জেলাগুলোতে কিছুটা প্রভাব কালবৈশাখীর বছর আছে। তো এই যে এটা যদিও একটা ছোট স্কেলের ঘটনা, আমি একটা উদাহরণ দিচ্ছি সাম্প্রতিক এটা ঘটছে বলে, যে এই যে ঘটনাগুলো ঘটেই চলেছে, কিন্তু এটা সামগ্রিক যে প্রভাবটা গিয়ে পড়বে, ঠিক কতটা পড়বে, সেই অ্যাসেসমেন্টটা কিন্তু এখনো কমপ্লিট নয়। এখনো পরিবর্তনের স্টেজেই আছে। আমরা কিছুটা অনুমান করতে পেরেছি, কিছুটা এখনো পারিনি, সেই কিছুটা আমাদের পরিকল্পনা লাগাচ্ছে, এবং আস্তে আস্তে দেখা যাবে হয়তো আরো কিছুদিন পরে আমরা একটা মোটামুটি একটা সঠিক জায়গায় হয়তো আসতে পারবো।
আচ্ছা, ধন্যবাদ আপনাকে জবাব দেওয়ার জন্য। হ্যালো,
হ্যালো, আমি কি একটু যোগ করতে পারি?
এক মিনিট, আরেকটা টেলিফোন আসছে। হ্যালো,
জি জি, আচ্ছা, ওকে।
হ্যালো,
জি হ্যালো, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম,
জি আমি লিয়াকতলি বলছি চট্টগ্রাম থেকে।
আচ্ছা আচ্ছা লিয়াকতলি, আপনি কেমন আছেন?
জি আমি ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন?
হ্যাঁ আমরা ভালো আছি। আপনি তো আমাদের আলোচনা শুনছেন, জলবায়ু নিয়ে আলোচনা হচ্ছে, এবং আমাদের বিশিষ্ট অতিথি রয়েছেন ডক্টর আরিন নিশাত ঢাকা থেকে, কামরুল ইসলাম চৌধুরী ঢাকা থেকে আছেন, কলকাতা থেকে রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর দেবাশিস লোহার। তো বলুন আপনার প্রশ্ন বা মন্তব্য।
সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমি বাংলাদেশ থেকে বলতেছি, লিয়াকত আলী চট্টগ্রাম থেকে।
হ্যাঁ বলুন।
জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ বাংলাদেশ, যেটা প্রভাব আমাদেরকে অনেক দিক থেকে, আবহাওয়া দিক থেকে, এই প্রাকৃতিক দিক থেকে আমাদের ক্ষতিগ্রস্ত করছে। পৃথিবীর যেসব উন্নত দেশগুলা, যাদের বায়ু নিষ্কাশনের জন্য জলবায়ু পরিবর্তন হচ্ছে, যে ক্ষতিগুলা আমরা স্বল্প উন্নত দেশগুলোর মধ্যে পৌঁছতেছে, পৃথিবী আমাদের উপর এই যে ওনাদের কারণে যে আমাদের জলবায়ু পরিবর্তন, যে এই যে প্রাকৃতিক দুর্যোগ গুলো সবগুলো চলে আসতেছে, কি কি চিন্তা ভাবনা করতেছে আমাদের এই এই জলবায়ু পরিবর্তন থেকে আমাদের কিভাবে উদ্ধার করা যায়, কিভাবে বাঁচানো যায়, কিভাবে সহায়তা করা যায়, পৃথিবী কি চিন্তা ভাবনা করতেছে, এটাই আমি আমাদের আজকে আলোচকদের কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি।
আমি ডক্টর আনুনির সাথের কাছে ফিরে আসছি।
দুটো পয়েন্ট তুলে ধরছি। প্রথম কথা হচ্ছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমার সহকর্মী যে কথাটা বললেন, কথাটা সঠিক, বাট কথাটাকে আমি একটু অন্যভাবে ঘুরিয়ে বলি। সেটা হচ্ছে, জলবায়ু পরিবর্তনের কারণে, বৈশ্বিক উষ্ণতা বাড়ার কারণে আবহাওয়ার ক্ষেত্রে আনপ্রেডিক্টেবিলিটি বাড়বে। আমি এখন ঢাকা শহরের যেখানে আছি, এই ঘন্টাখানেক আগে প্রচন্ড কালবৈশাখী বয়ে গেছে বলে একটু ঠান্ডা, আদারওয়াইজ এই গরমের চোটে কালবৈশাখী হচ্ছে এখন শহরের এদিক ওদিক। মূল কথাটা হচ্ছে, উনি ঠিকই বলেছেন যে আবহাওয়ার যে প্রেডিক্টেবিলিটি ছিল, জুন মাসের দু তারিখে ঢাকায় বৃষ্টি হতো, জুলাই মাসের 1 তারিখে দিনাজপুরে বৃষ্টি হতো, এটা হবে না, এটা হতেও পারে নাও হতে পারে, অসময় হবে, যেখানে হওয়ার কথা না সেখানে হবে, সৌদি আরবে বন্যা হচ্ছে, পাকিস্তানে বন্যা হচ্ছে, বাংলাদেশে খরা চলছে। তো এই আনপ্রেডিক্টেবিলিটি দিনে দিনে আরো বাড়বে, অর্থাৎ কোন গাণিতিক সূত্র ধরে এই আবহাওয়ার পরিবর্তন, যে ঠিক আছে আগে বৈশাখ মাসের বৃষ্টি জ্যৈষ্ঠ মাসে হবে, আষাঢ় মাসের বৃষ্টি ভাদ্র মাসে হবে, এগুলো ঠিক নয়। এটার জন্যে 1992 সনে UNFCCC যে চুক্তিটা হয়, পৃথিবীর সকল দেশ সই করেছে এবং তা বাস্তবায়নের জন্য অঙ্গীকার করেছে, আপনার দেশ মার্কিন যুক্তরাষ্ট্র সহ, সেখানে উন্নত দেশগুলো, যাদেরকে আমরা অ্যানেক্স ওয়ান কান্ট্রি বলি, 38টা 40টা দেশ, তারা দায় মেনে নিয়েছে
যে তাদের কারণে এটা ঘটছে। পরবর্তীতে কামাল ইসলাম চৌধুরী যে কথাটা বলছিলেন, প্যারিস এগ্রিমেন্ট 2015, এখানে উন্নত দেশগুলোর দায়িত্ব আছেই, উন্নয়নশীল দেশগুলোর মধ্যে যারা অ্যাডভান্স কান্ট্রি যেমন ভারত, চীন, সাউথ আফ্রিকা, ব্রাজিল, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এরাও তাদের দায়, কোরিয়া, এরাও তাদের দায় ভলান্টারিলি তারা বহুলাংশে মানবেন। উন্নয়নশীল দেশ সকলেই দায় পড়বে, শুধু অনুন্নত দেশ, এলডিসি কান্ট্রি এবং আফ্রিকার কিছু দেশ এবং দ্বীপ রাষ্ট্রগুলোকে কিছুটা হালকাভাবে দেখা হচ্ছে। বাট প্রত্যেকটা দেশের কমিটমেন্ট হচ্ছে, আমার কথাটা আবার বলছি, এই কমিটমেন্ট হচ্ছে বিশ্বের তাপমাত্রা ধরুন অ্যাভারেজ এখন 1 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে, এটা 2.5-3 ডিগ্রি বাড়লে মহা বিপদ হবে, সেজন্য পৃথিবী কমিট করেছে কোনো অবস্থাতেই 2 ডিগ্রির উপরে উঠতে দেবে না এবং তারপরে এটাকে 1.5 ডিগ্রিতে কমিয়ে নিয়ে আসবে। যেহেতু প্রধান গ্রিন হাউস গ্যাস উৎপাদনকারী, আমি 30 সেকেন্ডে শেষ করছি, প্রধান গ্রিন হাউস গ্যাস উৎপাদনকারী আর রাষ্ট্র হিসেবে চীন প্রধান উৎপাদনকারী, এরপরে ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়ন আছে, এরা যদি গ্রিন হাউস গ্যাস গুলোকে ঠিক মতো কন্ট্রোলে না আনে, 2020-র মধ্যে সেই সিদ্ধান্তটা হবে এবং সঠিকভাবে বাস্তবায়ন না করে, 3-4 ডিগ্রি তাপ বেড়ে গেলে পৃথিবীর সকল দেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, মালদ্বীপ, কিরিবাতি, মার্শাল আইল্যান্ডের মতো দেশ হারিয়ে যাবে, এমনকি আপনার ফ্লোরিডাতেও পানি উঠবে।
সেটাই তো বলা হচ্ছে যে
জন্যই আমরা পৃথিবীর সকল দেশকে আহ্বান জানাচ্ছি, ডোনাল্ড ট্রাম্প সাহেবের কাছ থেকে এক্সপেক্ট করছি তিনি এটাকে সিরিয়াস। হ্যালো,
আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে শ্রোতার টেলিফোনে যাচ্ছি।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
হ্যালো, একজন শ্রোতা লাইনে আছেন। হ্যালো হ্যালো
হ্যালো,
হ্যাঁ বলুন।
হ্যাঁ শুনতে পাচ্ছি, আমি আব্দুল্লাহ মামুন বাংলাদেশ থেকে বলছি।
হ্যাঁ বলুন।
আমার বাংলাদেশে আমার দক্ষিণাঞ্চলে বাড়ি, তো দক্ষিণাঞ্চলে দেখেছি আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু এখন যে পরিমাণ লবণাক্ত পানি ছিল তখনকার দিনে ছিল না, এখন কিন্তু প্রচুর পরিমাণ লবণাক্ত পানি ভরে গেছে, বিশেষ করে বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, মংলাতে, এবং এই অঞ্চলের মানুষগুলোর চাষাবাদের জমি নেই, তারা টুপিও পানি পাচ্ছে না, তারা কিভাবে জীবনযাপন আমাদের ওই এরিয়ার লোকজন করবে? আমাদের কি অন্যত্র সরিয়ে নেওয়া হবে নাকি বিশ্ব কি ভাবছে, বিশ্ব দেশগুলো? এবং আমরা জানি যে এটির একটা প্রধান যে একটা কারণ হচ্ছে যে সি লেভেল রাইজ অর্থাৎ ক্লাইমেট চেঞ্জের প্রধান কিন্তু একটা ব্যাপার যে সমুদ্র পৃষ্ঠে পানির উচ্চতা, এবং এটি কিন্তু আমরা বাংলাদেশ সবচেয়ে বেশি এবং সবচেয়ে বেশি ভুক্তভোগী ইতিমধ্যে কিন্তু আমরা শুরু হয়ে গেছে এবং ভবিষ্যতে হবে, এটি বিশেষজ্ঞরা বলছেন। এ থেকে পরিত্রাণের আমাদের উপায় কি এবং বিশ্ব কি ভাবছে আমাদেরকে নিয়ে?
হ্যাঁ, বলা হচ্ছে যে এই শতকের মাঝামাঝি সমুদ্রের জলরাশি বাড়িয়ে তুলবে 0.18 মিটার থেকে 0.59 মিটারে। তো কামরুল ইসলাম চৌধুরী, আমি আপনার কাছে আসছি যে আপনি যেটা এখনই শুনলেন, আমাদের শ্রোতা আব্দুল্লাহ মামুনের যা প্রশ্ন ছিল যে এর থেকে এই লবণাক্ততা, এই যে জলরাশি বৃদ্ধি, তাপমাত্রা বৃদ্ধি, এর থেকে পরিত্রাণের উপায় কি, জনগণ কিভাবে জানবে কি করতে হবে?
পরিত্রাণের জন্য রাষ্ট্র একটা ব্যবস্থা নিচ্ছে, সেটি হচ্ছে যেমন সবুজ জলবায়ু তহবিল গঠন করা হয়ে গেছে, মানে সবুজ জলবায়ু তহবিল থেকে বিভিন্ন রাষ্ট্রকে এবং বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন কর্মসূচিকে সমর্থন দেওয়া হবে, কারিগরি এবং প্রযুক্তিগত সহযোগিতার জন্য সিটিসিএন এবং অন্যান্য কারিগরি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারাও করবেন। তবে এখানে অনেক বড় রকমের বিনিয়োগের প্রয়োজন, অর্থায়নের প্রয়োজন এবং প্রযুক্তিগত সমর্থন প্রয়োজন, সেগুলোর চেষ্টা করা হচ্ছে। যেমন কিছুক্ষণ আগে ডক্টর আইনুল নিশদ বলছিলেন যে নোনা পানি সহিষ্ণু জাতের ধান বা ফসল আবাদ করবার জন্য গবেষণা চলছে এবং কিছু জাত উদ্ভাবন করা হয়ে গেছে, যেমন খরা সহিষ্ণু এবং পানি সহিষ্ণু, অনেক পানিতে যে গাছগুলো ধানগুলো, যেমন হাওড়ের ধানগুলো, সেই জাতটা বের করার চেষ্টা করা হচ্ছে। এগুলোর ক্ষেত্রেও কিন্তু গবেষণার জন্য অনেক বেশি বিনিয়োগের প্রয়োজন এবং এই যে জনসচেতনতার জন্য অনেক কাজ করার প্রয়োজন আছে, আরো কিছু উদ্ভাবনের প্রয়োজন আছে, যেমন টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট এবং ডিফিউশনের প্রয়োজন আছে। অর্থাৎ সার্বিকভাবে সাধারণ মানুষের দোরগোড়ায় কারিগরি জ্ঞানগুলো এবং অর্থায়ন এবং এই যে নানা ধরনের যে বিকল্প ব্যবস্থা সেগুলো প্রয়োজন আছে। তারপরে জলবায়ু শরণার্থী যারা হবেন তাদের বিকল্প রোজগারের ব্যবস্থা করা, সেগুলো করবার জন্য বেশ কিছু পদক্ষেপ জাতীয়ভাবে আঞ্চলিকভাবে আন্তর্জাতিকভাবে নেওয়ার প্রয়োজন।
শুধু তো রোজগারের ব্যবস্থা নয়, কেবল তো রোজগারের ব্যবস্থা নয়, তাদের পুনর্বাসনেরও তো ব্যবস্থা করতে হবে। কারণ এক জায়গা থেকে তারা উদ্বাস্তু হয়ে বাস্তুহারা হয়ে তারা অন্যদিকে যাবে, কোথায় যাবে, তাদের পুনর্বাসনের ক্ষেত্রে কি হবে?
সেই কারণেই হচ্ছে ওই যে ওয়ার্সো ইন্টারন্যাশনাল মেকানিজম ফর লস এন্ড ড্যামেজ, হ্যাঁ, সেই একটা ব্যবস্থাও কিন্তু আন্তর্জাতিক ভাবে এখন নেগোসিয়েশন শুরু হয়ে গেছে, হ্যাঁ, সেটিও দেখা হবে। তবে আসলে হচ্ছে বসতি ব্যবস্থা করা, বিকল্প ব্যবস্থা করা, এটা কিন্তু খুবই একটা চ্যালেঞ্জিং টাস্ক সেটা করবার জন্য। কারণ হচ্ছে যেই দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হবে সেই দেশগুলো কিন্তু ঘন বসতিপূর্ণ দেশ, হ্যাঁ, সেখানে মানে ডিসপ্লেসমেন্টটাকে রিসেটেল করা এটা কিন্তু খুব মানে একটা চ্যালেঞ্জিং টাস্ক। এবং সেই কাজটা কিভাবে করা হবে, আন্তর্জাতিক এবং আঞ্চলিক উদ্যোগটা কিভাবে আসবে সেটার একটা মেকানিজম তৈরির প্রচেষ্টা চলছে।
ডক্টর আয়নুল নিশাত, আপনি কিছু বলবেন?
ভাই যে প্রশ্নটা করলেন যে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হবে কিনা, উত্তরটা হচ্ছে কোথায় নিয়ে যাবে,
সেটাই তো আমারও প্রশ্ন।
অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ, সেই জন্য ইতিমধ্যেই উনি যদি যশোর খুলনা থেকে ফোন করে থাকেন, খুলনা সাতক্ষীরা বাগেরহাটের জনসংখ্যার গ্রোথ হচ্ছে নেগেটিভ, অর্থাৎ ওখান থেকে মানুষ অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগের অভাবে ধান ক্ষেত্র ইতিমধ্যে লবণাক্ত হয়ে যাওয়ার কারণে দেশান্তরী হচ্ছেন। তো কামরুল ইসলাম চৌধুরী যে কথা বললেন যে বৈশ্বিক পর্যায়ে এটা ভাবা হচ্ছে, এটার সলিউশন এখনো পাওয়া যায়নি। এবছর ডিসেম্বর নাগাদ তারা কিছু সুপারিশ রাখবেন, কিন্তু এই অধিবাসীদের ক্ষেত্রে মাইগ্রেন্টসদের বিষয়টা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং এটা কিন্তু বিভিন্ন জায়গাতে অস্থিরতা সৃষ্টি করতে পারে, রাজনৈতিক ব্যালেন্স নষ্ট করে দিতে পারে। তো পৃথিবী এটাকে ভাবছে, বাট এই মুহূর্তে ভাবছে তাৎক্ষণিক যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, খরা, নদী ভাঙন, ল্যান্ডস্লাইড, বরফ গলা থেকে গ্লফ বলে গ্লেসিয়ার লেক আউটবার্স্ট ফ্লাড, এগুলো নিয়ে প্রচন্ড ভাবচিন্তা চলছে। বাট এই চিন্তাগুলো হয়তো সংহত হবে 2019-এর নভেম্বর ডিসেম্বর নাগাদ, অর্থাৎ প্রেডিকশন গুলো আর একটু ফার্ম আপ হবে, পৃথিবীর কোন দেশ কি ভূমিকা নেবে, কিভাবে ভূমিকা নেবে, এর জন্য আরো 2 বছর ধরে আলোচনা চলবে।
আচ্ছা, তো আপনাদের আমাদের মানে মূল্যবান বক্তব্যের জন্য দুজনকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কামরুল ইসলাম চৌধুরী, ডক্টর আয়নুল নিশাত, আপনারা অনেকক্ষণ রইলেন। প্রফেসর দেবাশিস লোহার, তিনি কলকাতা থেকে যোগ দিয়েছিলেন কিন্তু লাইনটা কেটে গেল। এবং শ্রোতা বন্ধুরা যারা ফেসবুকে প্রশ্ন করেছিলেন, যারা টেলিফোন করেছিলেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠান শোনার, মতামত জানানোর, এবং বিশেষ অতিথি যারা আপনারা, আপনাদের বক্তব্যের জন্য আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের আলাপনের আলোচনা এখানেই শেষ করছি, ধন্যবাদ আপনাদের।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।